উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে। ভক্তি ও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাতে চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এই সব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিসা আহমেদ। উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণ এই ধারাবাহিক অনুষ্ঠানটি এই দফায় এটি শেষ পর্ব। তবে প্রসঙ্গটি আগামীতেও বারবার ফিরে আসতে পারে, যেহেতু উগ্রবাদ মতবাদ হিসেবেই বলুন কিংবা সহিংসভাবে প্রয়োগের উপায় হিসেবেই বলুন, এখনও আমাদের তাড়া করে যাচ্ছে। আজ এই ধারাবাহিক আয়োজনের শেষ পর্বে আমরা আবারও একবার জেনে নেওয়ার চেষ্টা করব যে উগ্রবাদকে আসলে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখা হচ্ছে। এ নিয়ে কথা হচ্ছিল সমাজতত্ত্ব এবং এশিয়া আমেরিকান বিভাগের অধ্যাপিকা ডক্টর বন্দনা পুরকায়স্থের সঙ্গে।
উগ্রবাদের বিভিন্ন ধরন আছে এবং স্তর আছে, আমি প্রতিটির কথা বলছি না, কিন্তু কয়েকটি উগ্রবাদী যে ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আমি খানিকটা চিন্তা করেছি, সেইটা সম্বন্ধে বলি। আমি যেটা বিশেষভাবে বলতে চাই যে অত্যন্ত শিক্ষিত এবং যাদের বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে তারা কর্মজীবনে যথেষ্ট সাকসেসফুল, তাদের মতো লোকজন কেন কিছু সময় উগ্রবাদী এই পথে নামে? সমাজতত্ত্বের দিক থেকে আমরা যেটা বুঝি যে এর বিভিন্ন স্তর আছে। একটা স্তর হচ্ছে যে যারা হয়তো সামাজিক জীবনে একটা পূর্ণতা খুঁজছে কিন্তু সেই পূর্ণতাটা পাচ্ছে না, কোন একটা জায়গায় খানিকটা হীনমনতা আছে। হীনমনতা এই কারণে যে এরা পড়াশোনা করেছে, এরা আশা করে যে লোকে এদের শ্রদ্ধা করবে, মানে তাদের একটা হাই স্ট্যাটাস হবে, কিন্তু সেইটা যেসব জায়গায় ফুলফিলড হচ্ছে না সেইখানে দেখা যাচ্ছে যে অনেকে তখন একটা অন্য ধরনের সামাজিক নেটওয়ার্ক খুঁজছে। আমরা যেটা সোশিয়োলজিতে বলি কালেক্টিভ আইডেন্টিটি খুঁজছে, মানে সমষ্টিগত একটা পরিচয়, যে পরিচয়ের মাধ্যমে নিজেকে যথেষ্ট শক্তিমান ভাবা যায়, এরকম একটা পরিচয়। এখন এই একটা অবস্থায় তো অনেকে থাকে, তার মানেই উগ্রবাদী হয়ে যাচ্ছে তা নয়। আরেকটা যে স্তর আছে সেইটা হচ্ছে যে উগ্রবাদী ধরুন ভাবাদর্শ, যদিও আদর্শ কথাটা বলতে আমার খারাপ লাগছে কারণ আদর্শ আমি সাধারণভাবে কল্যাণের দিকে আদর্শের কথাটা ভাবি, কিন্তু ধরুন উগ্রবাদী ইডিওলজি, উগ্রবাদী আদর্শ যেগুলো আছে সেইগুলোর একটা অংশ হচ্ছে যারা উগ্রবাদী তারা ভালো, তারা বড়, তারা শক্তিশালী, আর তাদের দলের বাইরে যারা তারা নিচু, তারা খারাপ, তাদের কথা মানে চিন্তা করার দরকার নেই, এরকম একটা আদর্শের স্তর থাকে।
বন্দনা পুরকায়স্থ বলছিলেন যে আদর্শ শব্দটি আসলে খুব সদর্থক, সেই অর্থে উগ্রবাদীরা যে ঠিক আদর্শবাদী সেটা বলা ঠিক হবে না, কিন্তু তারাও এক ধরনের মতাদর্শে বিশ্বাস করে, যে মতাদর্শে তাদের সবকিছুই উৎকৃষ্ট এবং অন্যরা নিতান্তই নিকৃষ্ট। এই ধরনের মতামত যারা পোষণ করেন তাঁদের মধ্যে তখন এক ধরনের পাওয়ার বা ক্ষমতা লাভের প্রচেষ্টা প্রযুক্ত হয়। এই প্রসঙ্গেই অধ্যাপিকা বন্দনা পুরকায়স্থ বলছিলেন,
হিংস্রতা, মানুষের প্রতি ঘৃণা, এখন এইগুলো এক একটা মানে যত বেশি পরিমাণে, যত বেশি ঘৃণা, যত বেশি ধরুন হিংস্রতা মানুষের মধ্যে তৈরি হতে থাকে, আর এরকম মানুষ যারা আগেই হীনমনতায় ভুগছিল, আগেই তাদের মনে হয়েছে যে সামাজিকভাবে তারা যথাযথ, সমাজ তাদের যথাযথ মূল্য দিচ্ছে না, এই দুটো দিক একসঙ্গে এলে আমরা দেখছি যে তখন লোকে নিজের গণ্ডির বাইরের লোকজনকে প্রায় মানুষ বলে মনে করে না, তাদের বিভিন্ন রকমের ক্ষতি করা যায় খুব অনায়াসে। এখন কোন আদর্শ ভিত্তিতে তারা এটা তৈরি করে তার অনেকগুলো দিক আছে, কিছু কিছু লোকে ধর্ম ব্যবহার করে, কিছু কিছু লোকে অন্য কিছু ব্যবহার করে, এই মুহূর্তে আমরা দেখছি যে ধর্মের নামে তৈরি হচ্ছে কিছু কিছু হিংস্রতার আদর্শ। এখন যারা এই আদর্শ নিজেদের মধ্যে নিয়ে নিচ্ছে এবং তার ভিত্তিতে কাজ করছে, তারা উগ্রবাদী।
উগ্রবাদী তত্ত্বে যে এককভাবে ধর্ম ব্যবহৃত হয় তা কিন্তু নয়। উগ্রবাদী তত্ত্ব ভিন্ন ভিন্ন মতবাদ স্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তবে এর যে অভিন্ন রূপটা সেটা হলো জোর করে নিজের মতাদর্শ অপরের উপর চাপিয়ে দেওয়ার ব্যাপারটা। আবার রাজনীতি যেমন ধর্মকে ব্যবহার করে, তেমনি ধর্ম ব্যবহার করে রাজনীতিকে। এই পারস্পরিক সম্পর্কের কথাই তুলে ধরেছেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর ওম প্রকাশ মিশ্র।
রাজনীতি এবং ধর্মের মধ্যেকার যে সম্পর্ক, এটা কিন্তু কোনো এক পক্ষের সঙ্গে, অর্থাৎ রাজনীতি ধর্মকে ব্যবহার করছে সেইভাবে না, শুধু যদি দেখি এটাও এইভাবেও দেখা যেতে পারে যে ধর্ম আবার রাজনীতিকে ব্যবহার করছে। এই রিলেশনশিপটা কিন্তু হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ। আমি আপনি অবশ্যই বলবো, প্রশ্ন করব যে ধর্ম তো মানুষ পরিচালনা করে, তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক, কিন্তু এটাও তো ঠিক যে ধর্মর যে চিন্তা ভাবনা পত্তি থেকে শুরু করে তার ব্যাপ্তি বা তার প্রচার এবং প্রসার, তার মধ্যেও কিন্তু একটা অন্তর্নিহিত রাজনীতি অতি অবশ্যই রয়েছে। এবং ধর্মকে সবসময় যে এনলাইটেনমেন্টের জন্য বা শান্তির, প্রায় সব ধর্মেই বেশ কিছু জায়গা আছে যেটাকে নানা রকম ভাবে ইন্টারপ্রেট করা যায় এবং তার উপর ভিত্তি করে পলিটিক্যাল মবিলাইজেশন করা যায়। এবং ধর্মকে অনেকেই মনে করেন যে এটা সিমেন্টিং ফ্যাক্টর হতে পারে, তাই জন্য ধর্মকে যারা ব্যবহার করেছেন পরে দেখা গেছে যে এই সিমেন্টিং ফ্যাক্টরটা কিন্তু অনেক ক্ষেত্রে জাতি গঠনের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে আর কি যারা মাইনরিটিজ তারা পারসিকিউটেড হচ্ছেন বা ডিসক্রিমিনেটেড হচ্ছেন, যেখানে ভোটাধিকারের জায়গা গুলি আছে সেখানে দেখা যায় যে যে একটা বিশেষ কমিউনিটিকে সংঘবদ্ধ করবার জন্য একটা এনিমি, অর্থাৎ অন্য ধর্ম, অন্য বর্ণ, অন্য সম্প্রদায়, অনেক কিছু কিছু ক্ষেত্রে অন্য রাজনৈতিক মতালম্বী বা তাদেরকে প্রতিপক্ষ হিসাবে খাড়া করবার প্রচেষ্টা হয়। তো এই সমস্ত প্রচেষ্টা রয়েছে, কিন্তু সেই প্রচেষ্টার বিরুদ্ধেও কিন্তু বেশ অনেক জায়গায় প্রতিরোধ রয়েছে। এবং সেই প্রতিরোধগুলি যদি আরো শক্তিশালী হয়, বিজ্ঞান মনস্কতা যদি বাড়ে, তাহলে এক্সট্রিমিজম সেটা কমবে। আর এক্সট্রিমিজম যদি কমে, টলারেন্সের জায়গাগুলি যদি আরো বেশি করে স্থিরীকৃত করা যায়, যদি ইকোনমিক অ্যাসপেক্টস অ্যান্ড ইস্যুজ এবং ইন্ডিভিজুয়াল লিবার্টি বা তাদের প্রাইভেসির জায়গাগুলিকে আরো মজবুত করা যায়, তাহলে ধর্ম যেটা মানুষকে সিমেন্ট করতে পারত, কিন্তু যেটা অনেক ক্ষেত্রে ডিভিসিভ কারণ হিসাবে চিহ্নিত হচ্ছে বা তাদেরকে অপব্যবহার করা হচ্ছে, সেই প্রবণতাটা হয়তো কমতে পারে।
এটা অবশ্যই উৎসাহব্যঞ্জক ব্যাপার যে উগ্রবাদের বিরুদ্ধে বিজ্ঞান মনস্ক এবং যুক্তিবাদী মানুষেরা এখনো সজাগ এবং সচেতন রয়েছেন। তারা উগ্রবাদকে আদৌ পছন্দ করেন না, বিশ্বাস করেন মানুষের মৌলিক অধিকারের উপর, মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর। ধর্মের সঙ্গে, বিশেষ করে ইসলাম ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক কি সত্যি সত্যি সমর্থন করে ইসলাম? বিশ্ব মুসলিম কাউন্সিলের উপদেষ্টা বোর্ডের সদস্য এবং মুসলিমস ফেসিং টুমরোর সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মনে করেন ভিন্ন কথা। তিনি বলেন, ইসলাম নয়, শরিয়া আইনই মূলত ইসলামের সঙ্গে রাজনীতিকে সম্পৃক্ত করেছে। হাসান মাহমুদ শরিয়া আইনের বিভিন্ন কিছু বিষয়কে পবিত্র কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও দাবি করছেন।
এই জিহাদের সশস্ত্র সংগ্রাম, ইসলামের এই জঙ্গি ব্যাখ্যা, এটার প্রধান বাহন হচ্ছে শরিয়া ল। কেননা শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করাটাই তাদের কাছে ইসলাম, এবং সেটা কায়েম করতে সেই পথে যত বাধা তাকে যে কোনো উপায়ে সরিয়ে দেবার একটা প্রবণতা ওখানে আছে। যে মিথ্যা বলা, যেখানে মিথ্যা না বললে চলে না সেখানে মিথ্যা বলা বাধ্যতামূলক, যদি তাহা এই উদ্দেশ্যের সাধন করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখেন, এট দ্য সেম টাইম ভারত পাকিস্তান এখন যেখানে, এখান থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত ইকুয়ালি ভাস্ট এরিয়া, সেই বিশাল জায়গায় আমাদের ইসলাম প্রচারকদের দ্বারা আর একটা ইসলাম ফুটে উঠল। সেখানে না রাষ্ট্র আছে, না রাজনীতি আছে, এই বিশাল এলাকায় এত কোটি কোটি মানুষ এলেন গেলেন, আপনি একটা মুরতাদ হত্যার উদাহরণ পাবেন না, একটা ব্যভিচারী, একটা স্টোনিং টু ডেথ, একটা চোরের হাত কাটা, কিচ্ছু পাবেন না। তো এই দুটো ইসলাম দুটোই কোরআন হাদিস থেকে সাপোর্ট নেয়। তাহলে ইসলামের সংজ্ঞা কি? এইটা হচ্ছে একেবারে গোড়ার সমস্যা। ইসলাম কাহাকে বলে, ইসলাম কাহাকে বলে, এইটা ঠিক করার জন্য ইতিহাসে মাত্র একবার চেষ্টা করা হয়েছিল, ফর্মাল চেষ্টা সরকার দ্বারা, সেটা 1953 সালে পাকিস্তানে মুনির কমিশনে। মুনির কমিশন প্রায় 11 জন আমাদের দেশের টপ মৌলানা, মৌলানা মওদুদী ও তার মধ্যে ছিলেন, তাদের সাথে 2-3 বছর ধরে যে রিপোর্টটা প্রকাশ করেছেন, 431 পৃষ্ঠা রিপোর্ট, তার 227 পৃষ্ঠায় আছে যে ইসলাম কি। এই ব্যাপারে এই মৌলানাদের অভিমত এতই আলাদা যে এদের মধ্যে কেউ যদি, একজন যদি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন, তাহলে বাকি প্রত্যেক মৌলানাকে তিনি মুরতাদ হিসাবে কল্লা কেটে ফেলবেন।
হাসান মাহমুদ যা বলছিলেন সেখানে আমরা দেখতে পাই যে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী একটি ইসলামকে বিভক্ত করেছেন কেউ কেউ, করে তুলেছেন পরস্পর বিরোধী, এমনকি এক ধরনের ভাষ্য ও ব্যাখ্যা এতটাই বিপরীতমুখী যে এক তত্ত্বের অনুসারী অন্য তত্ত্বের অনুসারীর প্রতিপক্ষ হয়ে যান, হয়ে পড়েন রীতিমতো মারমুখী। তাহলে এর সমাধানটা কি? শোনা যাক হাসান মাহমুদের কি ব্যাখ্যা দিচ্ছেন।
সমাধানটা আছে, সমাধানটা আর কারো কাছ থেকে না, সমাধানটা স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কিন্তু সেটা আমাদেরকে বলাও হয় না, জানানোও হয় না। আমি সেটা আবার উদ্ধৃতি দিতে চাই, তার কারণ ওই গভীর সমস্যার সমাধান এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। আমি পড়ছি, একদিন হযরত ইব্রাহিম মানুষের বেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিলেন এবং বললেন, হে নবী, ইসলাম কাহাকে বলে? খেয়াল করুন প্রশ্নটায়, এই প্রশ্নের মধ্যে কোন রকম খেলা করার জায়গা নেই, সুস্পষ্ট প্রশ্ন, হে নবী, ইসলাম কাহাকে বলে? তিনি বলিলেন, ইসলাম হইল তুমি আল্লাহর ইবাদত করিবে, কাহাকেও শরীক করিবে না, নামাজ প্রতিষ্ঠা করিবে, যাকাতকে ফরজ হিসাবে পালন করিবে। এটা আপনি পাবেন, আমি কয়েকটা রেফারেন্স দিই, ইমাম আন-নবীর নববীর বিখ্যাত যে 40 হাদিস, তার হাদিস নম্বর 2, হাফেজ আব্দুল জলিলের অনুদিত সহিহ বুখারী পৃষ্ঠা 39 হাদিস নম্বর 12, এমনকি এই আমাদের ইসলামী ফাউন্ডেশনের বিধিবদ্ধ ইসলামী আইন তার 498 পৃষ্ঠাতে আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং মিশকাতুল উন-নবুয়ের রেফারেন্স। এই একটা কথা যদি উনার আমরা মেনে চলি, তাহলে আমাদের সমস্যা 100 ভাগের ভেতরে 100 ভাগ মিটে যাবে।
ইসলামের সংজ্ঞা সম্পর্কে, এর বিস্তার সম্পর্কে স্বয়ং ইসলামের নবী যা বলেছেন সেখানে উপাসনা ও ভক্তিটাই প্রধান, সেখানে কোনো তলোয়ারই ব্যাখ্যা নেই। হাসান মাহমুদ মনে করেন যে অপ্রাসঙ্গিকভাবে ইসলামকে কেবলমাত্র তরবারি দিয়ে ব্যাখ্যা করা অসময়োচিত ব্যাপার। ইসলাম কেন? বিশ্বের সব ধর্মে যুদ্ধবিগ্রহ হয়েছে, কিন্তু এই সব যুদ্ধবিগ্রহের প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে এখনও যারা ইসলাম সম্পর্কে দান্দিক অবস্থানে অটল থাকেন তারা কালের যাত্রাধ্বনি শোনেন না আদৌ। আসলে উগ্রবাদ মুক্ত হওয়ার জন্য কেবলমাত্র ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো নিয়ম বা বিধি যথেষ্ট নয়, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতাও পর্যাপ্ত নয়। এর জন্য প্রয়োজন সমাজের ভেতর থেকে বেরিয়ে আসা এক গভীর অনুভূতি। সে কথাই বলছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা ডক্টর সৈয়দ তানভীর নাসরিন।
দেখুন, আমরা বারবার মনে করছি এবং বিভিন্ন স্তরে, দেশের ভিতরে, আন্তর্জাতিক স্তরেও এই বিষয়ে আমি যত আলোচনায় যোগ দিয়েছি, যে সমস্ত বিভিন্ন বিনিময় হয়েছে, সেখান থেকে বারবার কিন্তু ওই স্ট্রং সিটিজ নেটওয়ার্ক বলুন বা কমিউনিটি রেজিলিয়েন্স বলুন, যেগুলো যে কথাই হচ্ছে, সেখানে কিন্তু বারবার এই ওপর থেকে চাপিয়ে দিয়ে এই বিষয়গুলোর সমাধান হবে বলে মনে করা হচ্ছে না। অবশ্যই সেখানে প্রশাসনের একটা ভূমিকা রয়েছে, পুলিশের একটা ভূমিকা রয়েছে, কিন্তু পরিবার থেকে, সমাজ থেকে প্রত্যেকটি মানুষ, খুব সহজ করে বললে রবীন্দ্রনাথের ভাষায়, ওই আয় ভাই আরো কাছাকাছি আরো বেঁধে বেঁধে থাকি, এই বেঁধে বেঁধে থাকা, আমার পাশের মানুষটির সম্পর্কে খবর নেওয়া, পাশের মানুষটিকে প্রভাবিত করা, সৎ পথে, আমরা যেটাকে সৎ পথ বলে মনে করছি, যেখানে আমরা অন্যের অনিষ্ট করছি না, হিংসা তো অনেক পরের কথা, রক্তক্ষয়ী হিংসা আরো অনেক দূরের কথা, উগ্রবাদ থেকে দূরে রাখা, এবং আমরা সকলে মিলে একটা সমাজ, শান্তিপূর্ণ সহাবস্থানের সমাজ গড়ে তোলবার চেষ্টা, সেখানে কমিউনিটির ভূমিকা, ইন্ডিভিজুয়াল এর ভূমিকাই খুব খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
আমরা সেই প্রত্যাশাই রাখব সমাজের কাছে এবং ব্যক্তির কাছেও যে তারা যেন আমিত্ব্যবোধ থেকে বেরিয়ে আসেন। আজ এ দফায় আমরা উগ্রবাদ উৎকণ্ঠা ও উত্তরণ অনুষ্ঠানের এই শেষ পর্বে উগ্রবাদের সংজ্ঞা, সংকট এবং সমাধানের বিভিন্ন দিকের প্রতি খানিকটা আলোকপাত করলাম। বিষয়টি আসলে বহুমাত্রিক, এর সবকটি মাত্রা হয়তো আমরা উল্লেখ করিনি, কিন্তু আগামীতে কোনো এক সময় নতুন কলেবরে এ প্রসঙ্গ নিয়ে আবার উপস্থিত হব। সেই প্রত্যাশা রেখে সকলের জন্য শান্তি কামনা করে এই ধারাবাহিক অনুষ্ঠান এখানেই শেষ করছি।